দানিয়েলের পুস্তক সংখ্যা ৪৪। হারিয়ে যাওয়া ভিত্তিসমূহের উন্মোচন। উইলিয়াম মিলারের ভবিষ্যৎবাণীমূলক সত্যসমূহ এবং অ্যাডভেন্টবাদের অন্তিম দিনগুলো।
উইলিয়াম মিলারের মৌলিক সত্যসমূহ অ্যাডভেন্টবাদের চার প্রজন্ম জুড়ে ঢেকে ফেলা হয়েছিল। সেই মৌলিক সত্যগুলোর পুনঃস্থাপন তার দ্বিতীয় স্বপ্নে উপস্থাপিত হয়েছে এবং এটি বাইবেল ও স্পিরিট অফ প্রফেসিতে বারবার চিহ্নিত হয়েছে ঈশ্বরের শেষকালের জনগণের সম্পাদনীয় কাজ হিসেবে। মিলারের স্বপ্নে বলা হয়েছে যে যখন ধুলো ঝাড়ার ব্রাশধারী ব্যক্তি রত্নগুলো পুনঃস্থাপন করবেন, তখন সেগুলো সূর্যের চেয়ে ১০ গুণ বেশি উজ্জ্বলভাবে দীপ্যমান হবে।
মিলারের কাঠামো গঠিত ছিল পৌত্তলিকতা এবং তার পরবর্তী পোপতন্ত্র, এই দুই উজাড়কারী শক্তিকে চিহ্নিত করার ওপর। থিসালোনিকীয়দের পত্রের দ্বিতীয় অধ্যায়ে প্রেরিত পলের সাক্ষ্য তার সেই কাঠামোর ভিত্তি সরবরাহ করেছিল। সেখানে পল নির্দেশ করেছেন যে পৌত্তলিক রোম সরিয়ে নেওয়া না হওয়া পর্যন্ত পৌত্তলিক রোমই পোপতন্ত্রকে ক্ষমতায় উত্থান থেকে নিবৃত্ত করে রেখেছিল। দ্বিতীয় থিসালোনিকীয়দের পত্রে পল ফিউচার ফর আমেরিকায়ের কাঠামোরও ভিত্তি দিয়েছেন, যখন তিনি চিহ্নিত করেন যে ওই অধ্যায়ের পাপের মানুষ দানিয়েলের একাদশ অধ্যায়ের ৩৬তম পদে নিজেকে মহিমান্বিত করে এমন রাজা হিসেবেও উপস্থাপিত হয়েছে।
এটি দেখা অত্যন্ত জরুরি যে প্রথম ও তৃতীয় স্বর্গদূতের আন্দোলনগুলিতে যে জ্ঞানবৃদ্ধি ঘটেছিল তা থিসালোনিকীয়দের পত্রের দ্বিতীয় অধ্যায়ে পলের সাক্ষ্যের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। সমাপ্তির সময় ১৫৯ সালে এবং ১৯৩৯ সালেও দানিয়েল পুস্তকের মোহর খোলা হয়েছিল, ফলে একটি তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়। যে ইতিহাসে দানিয়েল পুস্তকের মোহর খোলা হয় সেখানে এই পরীক্ষার প্রক্রিয়া সর্বদাই দুই শ্রেণীর উপাসক সৃষ্টি করে। সমাপ্তির সময় জ্ঞানবৃদ্ধির সঙ্গে সম্পর্কিতভাবে পলের লেখাগুলি দেখা অপরিহার্য, কারণ ঠিক সেই অধ্যায়েই পল সতর্ক করেন যে যারা সত্যের প্রতি প্রেম গ্রহণ করে না তারা ঈশ্বরের কাছ থেকে প্রবল বিভ্রান্তি পাবে। এই প্রবল বিভ্রান্তি দানিয়েল পুস্তকের ১২তম অধ্যায়ে জ্ঞানবৃদ্ধিকে প্রত্যাখ্যানকারী দুষ্টদের ওপর নেমে আসে। উভয় ইতিহাসেই এই প্রবল বিভ্রান্তি সবচেয়ে সরাসরি অ্যাডভেন্টবাদের প্রতি ইঙ্গিত করে।
যিনি বাহ্যতলের নিচে দেখেন, যিনি সকল মানুষের হৃদয় পাঠ করেন, তিনি তাদের সম্বন্ধে বলেন, যারা মহৎ আলো লাভ করেছে তারা তাদের নৈতিক ও আধ্যাত্মিক অবস্থার কারণে পীড়িত ও বিস্মিত নয়। হ্যাঁ, তারা নিজেদের পথই বেছে নিয়েছে এবং তাদের প্রাণ তাদের জঘন্য কার্যকলাপে আনন্দ পায়। আমিও তাদের বিভ্রান্তিগুলি বেছে নেব এবং তাদের ভয় তাদের ওপর আনব, কারণ আমি যখন ডাকলাম কেউ উত্তর দিল না, আমি যখন কথা বললাম তারা শুনল না, বরং তারা আমার দৃষ্টির সম্মুখে মন্দ কাজ করল এবং যা আমার প্রীতিকর নয় তাই বেছে নিল। ঈশ্বর তাদের কাছে প্রবল ভ্রান্তি প্রেরণ করবেন যাতে তারা মিথ্যাই বিশ্বাস করে, কারণ তারা সত্যের প্রতি প্রেম গ্রহণ করেনি যেন তারা পরিত্রাণ পায়, বরং অধার্মিকতায় আনন্দ পেয়েছিল। যিশাইয়া ৬৬:৩-৪, ২ থিসালোনিকীয় ২:১১-১২।
স্বর্গীয় শিক্ষক জিজ্ঞাসা করলেন, এর চেয়ে শক্তিশালী ভ্রান্তি আর কি হতে পারে যা মনকে প্রতারিত করে এই ভান দ্বারা যে তুমি সঠিক ভিত্তির ওপর নির্মাণ করছ এবং ঈশ্বর তোমার কার্যসমূহ গ্রহণ করছেন, অথচ বাস্তবে তুমি জাগতিক নীতির অনুসারে বহু বিষয় সম্পন্ন করে চলেছ এবং যিহোবার বিরুদ্ধে পাপ করছ। ও, এটি এক মহাপ্রতারণা, এক মোহময় বিভ্রম যা মনের ওপর আধিপত্য বিস্তার করে যখন এমন লোকেরা যারা একসময় সত্যকে জানত ধার্মিকতার বাহ্যরূপকে তার আত্মা ও শক্তি বলে ভ্রম করে। যখন তারা মনে করে যে তারা ধনী, সম্পদে পরিপূর্ণ এবং তাদের কিছুই প্রয়োজন নেই, অথচ বাস্তবে তাদের সব কিছুরই প্রয়োজন রয়েছে।
যে সকল বিশ্বস্ত ভৃত্য তাদের বস্ত্র নির্মল রাখছে তাদের প্রতি ঈশ্বরের মনোভাব পরিবর্তিত হয়নি, কিন্তু অনেকেই ক্রন্দন করছে শান্তি ও নিরাপত্তা, অথচ হঠাৎ বিনাশ তাদের ওপর এসে পড়ছে। যদি পূর্ণাঙ্গ অনুতাপ না হয়, যদি মানুষ স্বীকারোক্তির দ্বারা তাদের হৃদয় নম্র না করে এবং যিশুতে যেমন সত্য আছে তেমনি সেই সত্য গ্রহণ না করে, তবে তারা কখনো স্বর্গে প্রবেশ করবে না। যখন আমাদের শারীর মধ্যে শুদ্ধিকরণ সংঘটিত হবে তখন আমরা আর নিশ্চিন্তে বিশ্রাম করব না, এই বলে গর্ব করব না যে আমরা ধনী, দ্রব্যে সমৃদ্ধ এবং আমাদের কোনো কিছুরই অভাব নেই।
কে সত্যতার সঙ্গে বলতে পারে, আমাদের সোনা আগুনে পরীক্ষিত, আমাদের বস্ত্র জগতের দ্বারা কলঙ্কিত নয়? আমি দেখলাম আমাদের শিক্ষক তথাকথিত ধার্মিকতার বস্ত্রগুলির দিকে নির্দেশ করছেন, সেগুলি খুলে ফেলে তিনি অন্তর্লীন অপবিত্রতাকে প্রকাশ করলেন।
তারপর তিনি আমাকে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না কিভাবে তারা ভণ্ডামিপূর্ণভাবে তাদের অপবিত্রতা ও চরিত্রের পচন ঢেকে রেখেছে, বিশ্বস্ত নগরী কিভাবে এক বেশ্যায় পরিণত হয়েছে, আমার পিতার গৃহ বাণিজ্যের গৃহে পরিণত হয়েছে, এমন এক স্থান যেখান থেকে ঐশ্বরিক উপস্থিতি ও মহিমা প্রস্থান করেছে, এই কারণেই দুর্বলতা রয়েছে এবং শক্তির অভাব ঘটেছে। টেস্টিমোনিজ ভলিউম 8, 249-250।
অ্যাডভেন্টবাদ 1854 সালে মধ্যরাতের আহ্বান ঘোষণা করার সময় ছিল বিশ্বস্ত নগরী। 1830 সালের মধ্যে এটি উইলিয়াম মিলারের সেবাকার্যের মাধ্যমে প্রতিষ্ঠিত ভিত্তিসমূহকে প্রত্যাখ্যান করার প্রক্রিয়া শুরু করল। তারা যখন সেই ভিত্তিমূল সত্যগুলোকে একপাশে সরিয়ে রেখে নকল রত্ন ও মুদ্রা দিয়ে সেগুলোকে ঢাকতে শুরু করল, তখন তারা একটি নতুন ভিত্তি নির্মাণ করছিল। যারা সেই কাজটি শুরু করেছিল, এগিয়ে নিয়েছিল এবং এখনও তা চালিয়ে যাচ্ছে, ভবিষ্যৎবাণীর আত্মার লেখায় তাদেরকে যারা মহান আলো পেয়েছে হিসেবে উল্লেখ করা হয়েছে।
তাদের একসময়ের মহান জ্যোতিকে মিলারের স্বপ্নে একটি গহনার বাক্সের রত্নসমূহ হিসেবে উপস্থাপিত করা হয়েছিল। মিলার সেই বাক্সটি তার ঘরের মাঝখানে থাকা একটি টেবিলের ওপর রেখেছিলেন, আর রত্নগুলো সূর্য থেকেও অধিক উজ্জ্বলতায় দীপ্ত ছিল। সদ্য উদ্ধৃত অংশে সিস্টার হোয়াইট, যারা মহান জ্যোতি পেয়েছে কিন্তু যারা নিজেদের পথ বেছে নিয়েছে, তাদের চিহ্নিত করেছেন।
1813-64 সালে তারা একটি নতুন পন্থা বেছে নিয়েছিল। তিনি বলেন, এটি একটি মোহনীয় ভ্রান্তি যা মনকে অধিকার করে যখন যারা একসময় সত্যকে জেনেছে তারা ধার্মিকতার বাহ্যরূপকে তার আত্মা ও শক্তি বলে ভুল করে। যখন তারা ধরে নেয় যে তারা ধনী এবং সম্পদে বৃদ্ধি পেয়েছে এবং কোনো কিছুরই প্রয়োজন নেই, অথচ বাস্তবে তাদের সবকিছুরই প্রয়োজন।
তিনি লাওদিকীয় অবস্থাটিকে চিহ্নিত করছেন, যা তিনি ও তার স্বামী 1856 সালে ঘটেছিল বলে চিহ্নিত করেছিলেন। তারপর তাদের 7 বছর ধরে পরীক্ষা করা হয়েছিল, কিন্তু 1863 সালে সেই পরীক্ষায় ব্যর্থ হলেন এবং থেসালোনিকীয়দের কাছে পৌলের সতর্কবাণীতে বর্ণিত প্রবল ভ্রান্তি নিয়ে আসে এমন মিথ্যা ভিত্তি স্থাপন করতে শুরু করলেন। থেসালোনিকীয়দের প্রতি পৌলের সতর্কবাণী অ্যাডভেন্টবাদের শুরু ও শেষ উভয় পর্যায়ের আন্দোলনের জন্যই এক নোঙর, এবং তা মিলারের স্বপ্নের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, যে স্বপ্নটি অ্যাডভেন্টবাদের শুরু ও শেষ উভয়কেই সম্বোধন করে। তার স্বপ্ন নির্দেশ করে যে সত্যের মূল রত্নগুলো পুনঃস্থাপনের কাজ সম্পন্ন হলে সেই সত্যগুলো অ্যাডভেন্টবাদের সূচনা লগ্নে মধ্যরাত্রির আহ্বানে প্রথম যে দীপ্তি দেখিয়েছিল তার চেয়েও 10 গুণ বেশি দীপ্ত হবে। তবে মিলারের উপলব্ধি এখন কিভাবে সেই সময়ের চেয়েও বেশি উজ্জ্বল যখন তিনি প্রথম সত্যটি চিনেছিলেন? হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ের 2টি পবিত্র চার্টে কয়েকটি সত্য উপস্থাপিত হয়েছে। সেই সত্যগুলো মিলারের স্বপ্নে রত্ন হিসেবে উপস্থাপিত হয়েছিল, যা শেষকালে ঠিক মধ্যরাত্রির ডাকার আগে শেষ পর্যন্ত পুনরুদ্ধার করা হবে। মিলারের স্বপ্নে জানালা দিয়ে বাইরে নিয়ে যাওয়া নকল রত্নগুলো বোঝায় অ্যাডভেন্টবাদের মধ্যে যে মিথ্যা মতবাদগুলো আনা হয়েছিল একটি মিথ্যা ভিত্তি গড়তে এবং সত্য ভিত্তিকে আড়াল করতে। তবে এগুলো তাদেরও প্রতিনিধিত্ব করে যারা মিথ্যা ভিত্তিটি গঠনকারী মিথ্যা মতবাদগুলোকে ছাড়তে অস্বীকার করে। দ্য ডেইলি ছিল উইলিয়াম মিলারের সত্যের কাঠামোর নোমর, যা মূল ভিত্তিটি স্থাপন করেছিল, এবং শেষকালে দ্য ডেইলি কেবল পৌত্তলিকতাকেই নির্দেশ করে না, যেমন মিলার সঠিকভাবে চিহ্নিত করেছিলেন, এটি সেই বিদ্রোহের প্রতীকও যা মিথ্যা ভিত্তি উৎপন্ন করেছে।
বাইবেল, ভবিষ্যৎবাণীর আত্মা এবং ইতিহাস সবই সাক্ষ্য দেয় যে 1758 থেকে 1844 পর্যন্ত যে বিচারের সময়ের আহ্বান তা ছিল উইলিয়াম মিলারের আবিষ্কৃত ও উপস্থাপিত বার্তারই ঘোষণা। এই কারণেই আন্দোলনটিকে মিলারাইট আন্দোলন বলা হয়। যুক্তিগতভাবে সেই আন্দোলনকে প্রত্যাখ্যান করা মানে 1758 সালে যে আলো উদ্ভাসিত হয়েছিল, যাকে দানিয়েল জ্ঞানের বৃদ্ধি হিসেবে চিহ্নিত করেছিলেন, তা প্রত্যাখ্যান করা।
ঈশাইয়া এফ্রাইমের মদ্যপদের কথা বলেন, এবং সেই মদ্যপদেরই তিনি জিরুসালেমের জনগণকে শাসনকারী উপহাসকারী লোকদের হিসেবে শনাক্ত করেন। ঈশাইয়া আরও উল্লেখ করেন যে তারা আক্ষরিক মদে নয়, আধ্যাত্মিক মদে মাতাল। বাইবেলে আধ্যাত্মিক মদ বলতে প্রসঙ্গভেদে সত্য বা মিথ্যা শিক্ষাকে বোঝায়। এফ্রাইমের মদ্যপরা মিথ্যা শিক্ষায় মাতাল, সেটিই বাবেলের মদ,
যা প্রকাশিত বাক্যের ১৭ অধ্যায়ে টাইরের বেশ্যা এবং বেলসজ্জরের আমোদ প্রমোদের শেষ রাত দ্বারা প্রতিকায়িত হয়েছে।
ঈশাইয়া জেরুজালেমের জনগণকে শাসনকারী অবজ্ঞাকারী শাসকদের ওপর আসা আধ্যাত্মিক মত্ততার প্রভাবগুলি চিহ্নিত করেছিলেন।
স্থির হও এবং বিস্মিত হও, চিৎকার করো, আর্তনাদ করো। তারা মাতাল কিন্তু মদে নয়, তারা টলমল করে কিন্তু শক্ত মদে নয়, কারণ প্রভু তোমাদের উপর গভীর নিদ্রার আত্মা ঢেলে দিয়েছেন এবং তোমাদের চোখ বন্ধ করে দিয়েছেন। নবী ও তোমাদের শাসকদের, দর্শীদের তিনি ঢেকে দিয়েছেন, আর সমস্ত দর্শন তোমাদের কাছে এমন হয়ে গেছে যেন সিলমোহর করা এক বইয়ের কথা। লোকেরা তা এক বিদ্বানের হাতে দেয়, বলে অনুগ্রহ করে এটি পড়ুন। সে বলে, আমি পড়তে পারি না, কারণ এটি সিলমোহর করা। এবং বইটি এক অশিক্ষিতের হাতে দেওয়া হয়, বলে অনুগ্রহ করে এটি পড়ুন। সে বলে, আমি শিক্ষিত নই। অতএব প্রভু বলেছেন, যেহেতু এই জাতি মুখে আমার নিকট আসে এবং ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমাকে থেকে বহু দূরে সরিয়ে রেখেছে এবং আমার প্রতি তাদের ভয় মানুষের বিধান দ্বারা শেখানো হয়েছে, অতএব দেখ, আমি এই জাতির মধ্যে এক আশ্চর্যজনক কাজ করব, এক আশ্চর্য কাজ ও বিস্ময়, কারণ তাদের জ্ঞানীদের জ্ঞান নাশ হবে এবং তাদের বিচক্ষণদের বোধ গোপন থাকবে। ধিক তাদের যারা তাদের পরামর্শ প্রভুর কাছ থেকে গভীরভাবে লুকোতে চায়, এবং যাদের কাজ অন্ধকারে হয়, তারা বলে, কে আমাদের দেখে আর কে আমাদের জানে, নিশ্চয়ই তোমাদের উল্টো করে ভাবা কুমারের কাদামাটির মতোই গণ্য হবে, কারণ তৈরি বস্তুটি কি তার নির্মাতার বিষয়ে বলতে পারে, তিনি আমাকে বানাননি, অথবা গড়া বস্তুটি কি তার গড়নকারীর বিষয়ে বলতে পারে, তার কোনো বুদ্ধি নেই। ঈশাইয়া ৯:৯-১৬।
সিস্টার হোয়াইট এই পদগুলো উদ্ধৃত করেন এবং তারপর যোগ করেন,
এর প্রতিটি কথাই পূর্ণ হবে। কিছু লোক আছে যারা ঈশ্বরের সামনে তাদের হৃদয় নম্র করে না এবং সৎপথে চলতেও চায় না। তারা তাদের প্রকৃত উদ্দেশ্য আড়াল করে এবং সেই পতিত স্বর্গদূতের সঙ্গে সঙ্গে বজায় রাখে যে মিথ্যাকে ভালোবাসে এবং মিথ্যা রচনা করে। শত্রু তার আত্মা ঢেলে দেয় সেই মানুষদের ওপর যাদের সে কাজে লাগিয়ে আংশিকভাবে অন্ধকারে থাকা লোকদের প্রতারণা করতে পারে। কেউ কেউ বিরাজমান অন্ধকারে আবিষ্ট হয়ে পড়ছে এবং ভ্রান্তির জন্য সত্যকে সরিয়ে রাখছে। ভবিষ্যৎবাণীতে নির্দেশিত দিন এসে গেছে, যীশু খ্রিস্টকে বোঝা হচ্ছে না, যীশু খ্রিস্ট তাদের কাছে কল্পকথা মাত্র। পৃথিবীর ইতিহাসের এই পর্যায়ে অনেকেই মাতালের মতো আচরণ করছে। স্থির হও, বিস্মিত হও, চিৎকার করো, হ্যাঁ চিৎকার করো। তারা মদে নয় তবু মাতাল, তারা প্রবল পানীয়ে নয় তবু টলমল করে, কারণ প্রভু তোমাদের ওপর গভীর নিদ্রার আত্মা ঢেলে দিয়েছেন এবং তোমাদের চোখ বুজিয়ে দিয়েছেন। নবীরা ও তোমাদের শাসকেরা, দর্শনকারীদের তিনি আচ্ছাদিত করেছেন। যারা মনে করে তারাই মহিমান্বিত হবে, তাদের মধ্যে অনেকেই আধ্যাত্মিক মাতলামিতে আক্রান্ত। তাদের ধর্মীয় বিশ্বাস ঠিক যেমন এই শাস্ত্রবাক্যে বর্ণিত হয়েছে তেমনি, এর প্রভাবে তারা সোজা চলতে পারে না। তাদের কার্যপথে তারা কুটিল পথ তৈরি করে, একজন তারপর আরেকজন এদিক সেদিক টলতে থাকে। প্রভু তাদের দিকে গভীর করুণায় তাকান, সত্যের পথ তারা চিনেইনি। তারা বৈজ্ঞানিক ষড়যন্ত্রী, আর যাদের সুস্পষ্ট আত্মিক দৃষ্টিশক্তির জন্য সাহায্য করতে পারত এবং করা উচিত ছিল, তারাই নিজে প্রতারিত হয়ে একটি দুষ্ট কাজকে সমর্থন করছে। এই অন্তিম দিনগুলির ঘটনাপ্রবাহ শীঘ্রই চূড়ান্ত রূপ নেবে, যখন এই আধ্যাত্মবাদী প্রতারণাগুলো তাদের প্রকৃত রূপে, অশুভ আত্মাদের গুপ্ত কার্যকলাপ, প্রকাশিত হবে। তখন যারা এতে কোনো ভূমিকা রেখেছেন তারা বুদ্ধিভ্রষ্ট মানুষের মতো হয়ে পড়বেন। অতএব প্রভু বলেন, যেহেতু এই জাতি মুখ দিয়ে আমার কাছে আসে এবং ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমাকে থেকে বহুদূরে সরিয়ে রেখেছে এবং আমার প্রতি তাদের ভয় মানুষের বিধান দ্বারা শেখানো, সুতরাং দেখো, আমি এই জাতির মধ্যে এক আশ্চর্য কাজ করব, হ্যাঁ এক আশ্চর্য কাজ ও বিস্ময়, কারণ তাদের জ্ঞানীদের প্রজ্ঞা নাশ হবে এবং তাদের বিচক্ষণদের বুদ্ধি আড়াল হবে। ধিক তাদের যারা প্রভুর কাছ থেকে তাদের পরামর্শ অতি গভীরে লুকাতে চায় এবং যাদের কাজ অন্ধকারে, এবং তারা বলে, কে আমাদের দেখে আর কে আমাদের জানে, নিশ্চয়ই তোমাদের উল্টাপাল্টা করা ব্যাপার কুমারের মাটির মতো গণ্য হবে, কারণ কাজ কি তাকে, যিনি তা করেছেন বলবে, তিনি আমাকে বানাননি, অথবা গঠিত বস্তু কি তাকে, যিনি তা গঠন করেছেন বলবে, তার কোনো বুদ্ধি ছিল না। আমার কাছে প্রকাশিত হয়েছে যে আমাদের অভিজ্ঞতায় আমরা অতীতে যেমন বর্তমানে তেমনই ঠিক এই একই অবস্থার মুখোমুখি হয়েছি এবং হচ্ছি, যাদের কাছে মহান আলো এবং অসাধারণ বিশেষাধিকার ছিল এমন লোকেরা নিজেদের জ্ঞানী মনে করে, এমন নেতাদের কথা মেনে নিয়েছে যারা প্রভুর দ্বারা বহুল অনুগ্রহ প্রাপ্ত ও আশীর্বাদ পুষ্ট হলেও নিজেদেরকে ঈশ্বরের হাত থেকে সরিয়ে শত্রুর শিবিরে স্থান করে নিয়েছে। বিশ্ব প্রতারণামূলক ভ্রান্তির বন্যায় প্লাবিত হবে। একটি মানব মস্তিষ্ক এই ভ্রান্তিগুলো গ্রহণ করলে তা অন্য মানব মস্তিষ্কের ওপর প্রভাব ফেলবে, যারা ঈশ্বরের সত্যের অমূল্য প্রমাণকে মিথ্যায় পরিণত করে আসছে। এরা পতিত স্বর্গদূতদের দ্বারা প্রতারিত হবে, অথচ তাদের উচিত ছিল হিসাব দিতে, বাধ্যদের মতো আত্মাদের জন্য প্রহরা দিতে, বিশ্বস্ত প্রহরী হয়ে দাঁড়ানো। তারা তাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র নামিয়ে রেখেছে এবং প্রলুব্ধকারী আত্মাদের কথায় কান দিয়েছে। তারা ঈশ্বরের পরামর্শকে নিষ্ফল করে তার সতর্কতা ও ভর্ৎসনাকে পাশে সরিয়ে দেয় এবং প্রলুব্ধকারী আত্মা ও দৈত্যদের শিক্ষার কথায় কান দিয়ে নিঃসন্দেহে শয়তানের পক্ষেই অবস্থান নেয়। আধ্যাত্মিক মাতলামি এখন এমন মানুষদের গ্রাস করেছে যাদের শক্ত মদের নেশায় টালমাটাল মানুষের মতো টলতে থাকার কথা নয়। অপরাধ ও অনিয়ম, জালিয়াতি, প্রতারণা এবং অবিচারপূর্ণ আচরণে পৃথিবী ভরে উঠেছে। যে নেতা স্বর্গীয় আদালতসমূহে বিদ্রোহ করেছিল তার শিক্ষার সাথে সঙ্গতি রেখে ইতিহাস পুনরাবৃত্ত হবে। আমি নিকট ভবিষ্যতে কি হবে তা নির্দিষ্ট করে বলতে পারতাম, কিন্তু সময় এখনও আসেনি। শয়তানের চতুর কৌশলের মাধ্যমে মৃতদের রূপ দেখা দেবে, আর অনেকেই সেই জনের সঙ্গে যোগ দেবে যে মিথ্যাকে ভালোবাসে ও তা রচনা করে। আমি আমাদের লোকদের সতর্ক করছি যে আমাদেরই মধ্যে কিছু লোক বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নেবে এবং প্রলোভন সৃষ্টিকারী আত্মাদের ও শয়তানি মতবাদসমূহের প্রতি কর্ণপাত করবে এবং তাদের দ্বারা সত্য নিন্দিত হবে। ব্যাটল ক্রিক লেটার্স, 12/23-12/25।
ইসাইয়া এবং সিস্টার হোয়াইট সহ সকল নবী শেষ দিনগুলোকে চিহ্নিত করছেন। এই দিনগুলোতে অ্যাডভেন্টবাদের নেতারা নিশ্চিতভাবেই শয়তানের পক্ষেই রয়েছে, প্রলোভন সৃষ্টিকারী আত্মাদের এবং দানবীয় মতবাদের প্রতি কর্ণপাত করছে। সিস্টার হোয়াইট একটি ভবিষ্যৎবাণী তুলে ধরেন যখন তিনি বলেন, যখন এই আত্মবাদী প্রতারণাগুলো তাদের প্রকৃত রূপে দুষ্ট আত্মাদের গোপন কার্যকলাপ উন্মোচিত হবে, তখন যারা এতে অংশ নিয়েছে তারা বুদ্ধি হারানো মানুষের মতো হয়ে যাবে। শেষ দিনগুলোর ইতিহাসে সেই মুহূর্তে যখন তাদের মাতলামি দুষ্ট আত্মাদের গোপন কার্যকলাপ হিসেবে প্রকাশিত হবে, অ্যাডভেন্টবাদের নেতৃত্ব বুদ্ধি হারানো মানুষের মতো হয়ে পড়বে।
শেষ দিনে জিরুসালেমে জনগণকে শাসন করে এমন বিদ্রূপকারী লোকদের কাজের সিল খোলা ঘটে। সেই সিল খোলা মিলারের স্বপ্নে চিত্রিত হয়েছিল, যখন মিলার প্রার্থনা করলেন এবং তারপর একটি দরজা খুলে গেল। এটি ঘটে ঠিক তিনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করার আগে, যা 144,000-এর সিলকরণ প্রক্রিয়ার একেবারে সমাপ্তিকে নির্দেশ করে। একটি দরজা খোলা একটি যুগের পরিবর্তনকে নির্দেশ করে এবং সেই সময়ে তৃতীয় স্বর্গদূতের লাউদিকীয় আন্দোলন তৃতীয় স্বর্গদূতের ফিলাডেলফিয় আন্দোলনে রূপ আন্তরিত হয়।
ঈশাইয়ার এক অংশে এফ্রাইমের মধ্যপদের দুষ্টকাজের একটি সারসংক্ষেপ আছে। তারা সেই লোক যাদের বিশ্বস্ত রক্ষক হিসেবে দাঁড়ানো উচিত ছিল। সেই সারসংক্ষেপটি এভাবে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের জিনিসপত্র উল্টে পাল্টে দেওয়া কুমারের কাদামাটির মতো গণ্য হবে, কারণ নির্মিত বস্তু কি তাকে বলবে, যিনি তাকে বানিয়েছেন তিনি আমাকে বানাননি, অথবা গঠিত জিনিস কি তাকে বলবে, যিনি তাকে গঠন করেছেন তার কোনো বুদ্ধি নেই।
মিলারের দ্য ডেইলিকে হয় পৌতলিক ধর্ম নয়তো পৌতলিক রোম হিসেবে চিহ্নিত করা শেষ পর্যন্ত শয়তানের প্রতীক, কারণ শয়তান ও পৌতলিক রোম উভয়কেই ড্রাগন হিসেবে উপস্থাপিত করা হয়েছে।
অতএব যদিও ড্রাগন প্রধানত শয়তানকে প্রতিনিধিত্ব করে, তবুও গৌণ অর্থে এটি পৌত্তলিক রোমের একটি প্রতীক। দ্য গ্রেট কন্ট্রোভার্সি, 439।
শেষ সময়ে জিরুসালেম শাসনকারী মানুষদের কথা বলতে গিয়ে সিস্টার হোয়াইট বলেন, কেউ কেউ প্রাধান্যকারী অন্ধকারে রঞ্জিত হয়ে পড়ছে আর ভ্রান্তিকে গ্রহণ করার জন্য সত্যকে সরিয়ে দিচ্ছে। ভাববাণীতে নির্দেশিত দিন এসে গেছে, যীশুখ্রিস্টকে তারা বোঝে না, তাদের কাছে যীশুখ্রিস্ট একটি উপকথা মাত্র। 1901 সালে জার্মানির অ্যাডভেন্টবাদের একজন নেতা দানিয়েলের পুস্তকে নিত্য বিষয়ে ধর্মচ্যুত প্রোটেস্ট্যান্টবাদের ভ্রান্ত ধারণা প্রবর্তন করতে শুরু করেন। ওই মতমতে নিত্য বলতে খ্রিস্টের পবিত্র স্থান সংক্রান্ত কাজ বোঝায় বা ওই ধারণার কোনো ভিন্ন রূপ। আমি কোনো ভিন্ন রূপ বলছি,
কারণ ১৯০১ এর পরবর্তী ইতিহাসে এই মিথ্যার ওপর ভিন্ন ভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু ঐসব ভ্রান্ত মত সবসময় এই সিদ্ধান্ত প্রকাশ করে যে নিত্য খ্রিস্টের কাজের কোনো না কোনো রূপকে নির্দেশ করে।
দ্য ডেইলি বিষয়ক যে শিক্ষাটি রত্নতুল্য ছিল, যেটিকে মিলার শয়তানি প্রতীক হিসেবে শনাক্ত করেছিলেন, শেষকালের অ্যাডভেন্টিজমে সেটি খ্রিস্টের প্রতীক। ১৯০১ সালে এটি উপস্থাপিত হলে খুব কম লোকই মেনে নিয়েছিল যে দ্য ডেইলি খ্রিস্টের প্রতীক, শয়তানের প্রতীক নয়। কিন্তু ১৯৩০ দশকে এসে দ্য ডেইলি শিক্ষার সেই রত্ন, যা মিলার ২ থেসালোনিকীয় অধ্যায় ২ এ পাওয়া সত্যের শিরা থেকে খনন করে বের করেছিলেন, তা প্রত্যাখ্যাত হয়েছিল, যেমন ১৮৬৩ সালে লেবীয় পুস্তক ২৬ এর ৭ টাইমস প্রত্যাখ্যাত হয়েছিল। ১৮৬৩ থেকে ১৯৩০ দশকের ইতিহাসের কোনো এক পর্যায়ে অ্যাডভেন্টিজম নিজের অজান্তেই নেতৃত্ব বদলে ফেলেছিল।
ভ্রাতৃবৃন্দ, আমি তোমাদের বিপদ দেখছি এবং আবার জিজ্ঞাসা করি, তোমাদের মধ্যে যারা ভ্রান্ত তারা কি ভুল সংশোধনের কোনো প্রচেষ্টা করছো? অনেক আত্মা হোঁচট খেতে খেতে অন্ধকারে হাঁটছে, কারণ তোমরা তোমাদের পায়ের জন্য সোজা পথ তৈরি করনি। তোমরা যদি আস্থার দায়িত্বপূর্ণ পদে থাকো, তবে তোমাদের নিজ নিজ আত্মার স্বার্থে এবং যারা তোমাদেরকে পথ প্রদর্শক হিসেবে দেখে তাদের স্বার্থে করা প্রতিটি ভুলের জন্য ঈশ্বরের সম্মুখে পশ্চাত্তাপ করো এবং তোমাদের ভুল স্বীকার করো।
যদি তুমি হৃদয়ের এক গুয়েমিকে প্রশ্রয় দাও এবং গর্ব ও আত্মধার্মিকতার কারণে তোমার দোষ স্বীকার না করো, তবে তুমি শয়তানের প্রলোভনের অধীন হয়ে পড়বে। প্রভু যখন তোমার ভুলগুলো প্রকাশ করেন, তখন যদি তুমি অনুতাপ না করো বা স্বীকারোক্তি না দাও, তার বিধান তোমাকে বারবার সেই একই পথে ফিরিয়ে আনবে। তুমি একই প্রকৃতির ভুল করতে থাকবে, প্রজ্ঞার অভাব অব্যাহত থাকবে এবং পাপকে ধার্মিকতা আর ধার্মিকতাকে পাপ বলবে। এই শেষ দিনগুলোতে যে অসংখ্য প্রতারণা প্রবল হবে তা তোমাকে ঘিরে ধরবে, আর তুমি নেতা পাল্টাবে অথচ বুঝতেও পারবে না যে তুমি তা করেছ। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১৬ ডিসেম্বর ১৮৯০।
জিরুসালেমের লোকদের ওপর শাসনকারী অবজ্ঞাকারী লোকেরা, যারা বিশ্বাসভাজন পদে আছে, তারা পাপকেই ধার্মিকতা আর ধার্মিকতাকেই পাপ বলবে এবং নিশ্চয়ই তোমাদের সব কিছু উল্টেপাল্টে দেওয়া কুমোরের মাটির মতো গণ্য হবে। কারণ কি সৃষ্ট বস্তু তার সৃষ্টিকর্তা সম্পর্কে বলবে, তিনি আমাকে বানানি, অথবা যে বস্তুটি গড়া হয়েছে তা কি তার গড়নকারীর সম্পর্কে বলবে, তার কোনো বোঝাশক্তি ছিল না? অ্যাডভেন্টিজমের চার প্রজন্ম জুড়ে ক্রমবর্ধমান বিদ্রোহে যারা বিশ্বাসভাজন পদে আছে তারা নেতা বদলায়, আর তা তারা জানেই না। তারা তা জানে না কারণ তারা ক্রমে ক্রমে ও ধারাবাহিকভাবে তাদের ভুলের প্রমাণ প্রত্যাখ্যান করেছে। সেই ক্রমবর্ধমান বিদ্রোহে তাদের জ্ঞানীদের জ্ঞান নষ্ট হবে আর তাদের বিচক্ষণদের বুদ্ধি আড়াল হবে।
তারা সবকিছু উল্টোপাল্টো করে দেবে এবং পাপকে ধার্মিকতা আর ধার্মিকতাকে পাপ বলে ডাকবে। এই বিদ্রোহের প্রতীক হল দ্য ডেইলি নামের সেই মতবাদ, যা মিলারের কাছে ছিল এক শয়তানি প্রতীক আর যা আজকের অ্যাডভেন্টিজম খ্রিস্টের প্রতীক হিসেবে চিহ্নিত করে, যা একসময় উইলিয়াম মিলারের ভবিষ্যৎবাণীমূলক প্রয়োগসমূহের কাঠামো প্রতিষ্ঠার নোঙর ছিল, তা এখন জিরুসালেমের জনগণের ওপর শাসনকারী উপহাসকারী লোকদের মাতলামির প্রতীকে পরিণত হয়েছে। দানিয়েলের বইয়ে দ্য ডেইলি এর সঙ্গে যুক্ত প্রতীকতত্ব অ্যাডভেন্টিজমের সূচনায় মিলারের সিন্ধুকে এটি স্বীকৃত হওয়ার সময় সূর্যের মতো উজ্জ্বলভাবে জ্বলে উঠেছিল, কিন্তু অন্তিমকালে সেই সত্য দশগুণ বেশি উজ্জ্বল হয়ে জ্বলে, কারণ সংখ্যা ১০ একটি পরীক্ষার প্রতীক এবং প্রাচীন ইসরায়েলের জন্য দশম পরীক্ষা ছিল চূড়ান্ত পরীক্ষা।
আধুনিক ফারিসিরা খ্রিস্টের কর্মসমূহকে শয়তানি শক্তির ওপর আরোপ করেছে, পৌত্তলিকতাকে ঈশ্বরের পবিত্র শক্তি হিসেবে চিহ্নিত করে।
ফারিসিরা পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করেছিল, তাদের বাগদক্ষতা বিশ্বের উদ্ধারকর্তাকে নিন্দা করতে ব্যবহৃত হয়েছিল এবং লিপিবদ্ধকারী স্বর্গদূত তাদের কথাগুলো স্বর্গের বইগুলোতে লিখে রাখলেন। খ্রিস্টের কাজের মধ্যে প্রকাশিত ঈশ্বরের পবিত্র শক্তিকে তারা শয়তানি শক্তির বলে চালিয়ে দিয়েছিল। তার আশ্চর্য কাজগুলো তারা এড়িয়ে যেতে পারেনি কিংবা সেগুলোকে প্রাকৃতিক কারণের ওপর আরোপ করতে পারেনি, তাই তারা বলল ওগুলো শয়তানের কাজ। অবিশ্বাসে তারা ঈশ্বরের পুত্রকে একজন মানব সত্তা হিসেবে উল্লেখ করেছিল। তাদের চোখের সামনে সম্পন্ন হওয়া আরোগ্যের কাজগুলো, যে কাজ কোনো মানুষ কখনো করেনি বা করতে পারে না, ছিল ঈশ্বরের শক্তির প্রকাশ, তবু তারা খ্রিস্টকে নরকের সঙ্গে আতাত করার অভিযোগ তুলেছিল। একগুয়ে, বিমর্ষ, লৌহ হৃদয় হয়ে তারা সমস্ত প্রমাণের প্রতি চোখ বুজে থাকার সিদ্ধান্ত নিল এবং এভাবেই তারা ক্ষমার অযোগ্য পাপ করল। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস ভলিউম 4 পৃষ্ঠা 306।
আমরা পরবর্তী প্রবন্ধে প্রথম স্বর্গদূতের আন্দোলনে উন্মোচিত জ্ঞান বৃদ্ধি নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব।